তার সমুদ্রে গিয়ে শুনলো যে একটা পাঞ্চজন্য নামে এক দানব একটা শঙ্খের রূপ ধারণ করে সেই শিশুটিকে খেয়ে ফেলেছিল। তো কৃষ্ণ বলরাম গিয়ে সেই পাঞ্চজন্যকে সংহার করল, কিন্তু পাঞ্চজন্যর পেটে সেই সন্তানটিকে পাওয়া গেল না। অবশেষে যমরাজের কাছে গিয়ে সেখানেও না পেয়ে সে প্রকৃত পক্ষে একরকম চির জগতে গিয়ে তাকে এখানে সেই ছেলেটিকে পেয়ে সে ফিরিয়ে আনলো। এইভাবে সান্দীপনি মুনির যে মৃত সন্তানকে শ্রীকৃষ্ণ ফিরিয়ে এনে তার গুরু দক্ষিণা দান করেছিলেন। এখানে আমি একটু তোমাদের প্রশ্ন করব, তোমরা কারো কোনো যদি প্রশ্ন থাকে এখন তোমরা করতে পারো, দেখি কি তারপরে আমি পরের অংশটাতে যাব। আর প্রশ্নগুলো যদি লিখিত ভাবে দিতে পারো তাহলে আরো ভালো হয়। লিখে দাও, কারো কোনো প্রশ্ন আছে কি? লিখে দাও তোমরা গিয়ে দেখো কার কার লেখা লিখিত ভাবে আছে প্রশ্ন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনি শ্রীকৃষ্ণের অসুর বধের কথা বলেছিলেন। আমার প্রশ্ন, শ্রীকৃষ্ণ প্রথম কোন অসুরকে হত্যা করেছিলেন এবং শেষে কোন অসুরকে হত্যা করেছিলেন? কৃষ্ণ, আমি এই সূত্রে বলেছিলাম যে প্রথম কৃষ্ণ পুতনাকে বধ করেছিলেন। কৃষ্ণের বয়স তখন 7 দিন, সেই 7 দিন সমস্ত পুতনাকে সংহার করেছিলেন। এবং বৃন্দাবনে শেষ অসুরকে যে কৃষ্ণ বধ করেছে সেটি হচ্ছে বোমাসুর। গোপবালকের রূপ ধারণ করে ওদের গোপবালকদের মধ্যে ঢুকে সে খেলার ছলে এক একটা একটা করে গোপবালককে নিয়ে যাচ্ছিল আর একটা গুহা তার মধ্যে তাদেরকে রেখে দিল। তো একসময় কৃষ্ণ দেখল যে আমার বন্ধুদের সংখ্যা দেখছি অনেক কমে যাচ্ছে, কি ব্যাপার? একটা একটা সমস্ত বালকগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি করছে তখন কৃষ্ণ সেই বোমাসুরকে ধরে মুষ্টাঘাতে তাকে সংহার করেছিল। বৃন্দাবনে কৃষ্ণ বোমাসুরকে সংহার করেছিলেন। তারপরে কৃষ্ণের দ্বারকা লীলায় আমরা আলোচনা করব কৃষ্ণ কত অসুর সংহার করেছিলেন। কেন এই অসুর সংহার বা দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যই কৃষ্ণ এসেছিলেন এবং সেই লীলা তিনি করছিলেন। সুশীল সাহা, গুরু আশ্রয় না করলে কি হয়? গুরুর আশ্রয় গ্রহণ না করলে দিব্য জ্ঞান লাভ থেকে বঞ্চিত হতে হয়। গুরুর মাধ্যমেই দিব্য জ্ঞান লাভ হয়, আর গুরু আশ্রয় না করলে দিব্য জ্ঞান লাভ হয় না। এবং মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। শান্দিপনি মুনির ছেলের নাম কি? শান্দিপনি মুনির এক ছেলে যে যাকে নিয়ে শান্দিপনি মুনির মা এক ছেলে, শান্দিপনি মুনির মা হচ্ছেন পূর্ণমাসি, তিনি শান্দিপনি মুনির ছেলে মধুমঙ্গল আর তার মেয়ে নান্দিমুখীকে নিয়ে তিনি বৃন্দাবনে চলে যান। আর যে ছেলেটিকে কৃষ্ণ উদ্ধার করেছিলেন মৃত্যুর পরে ফিরিয়ে এনেছিলেন, তার নামটা আমি জানি না, তার নামটা এখানে দেওয়াও হয়নি। কেন? আচ্ছা দেখি, সৌমিত্র ধর, ভক্তি করতে গেলে আমাদের 64 কলার মধ্যে কোন কোন কলাগুলি আয়ত্ত করার প্রয়োজন এবং ইসকনে এই কলাগুলি আমরা কিভাবে আয়ত্ত করতে পারি? একটা কলাই আয়ত্ত করো, সেটা হচ্ছে ভগবানের শরণাগতি। আর যে সমস্ত কাজের মাধ্যমে, যেমন 64 কলার মধ্যে প্রথমটি হচ্ছে সঙ্গীত, তারপরে হচ্ছে বাদ্য, নৃত্য, এইগুলি তো আমরা ভক্তির ইয়েতে সাধারণভাবেই আমরা আয়ত্ত করি, করে ভগবানের সেবায় এই সমস্ত কলাগুলিকে লাগাই। এছাড়া আছে ফুলশয্যা, ফুল দিয়ে শয্যা। মনীন্দ্র হালদার প্রশ্ন করেছে, গোপীগণ ব্রহ্মাকে কি অভিশাপ দিয়েছিলেন? অভিশাপ ঠিক নয়, তারা অভিযোগ করেছিলেন, কি একটা শরীর বানিয়েছ যাতে চোখে পলক পড়ে আর যার ফলে ভগবানকে দর্শন করা যায় না, কৃষ্ণকে দর্শন করা যায় না। চোখে পলক না দিলে কি হতো না, এরকম তাদের মনোভাব হয়েছিল। ওকে, কৃষ্ণ কি আরো? আচ্ছা ঠিক আছে, আর দুটো প্রশ্ন দেখে নিচ্ছি। আচ্ছা, কমলাপতি দাসের প্রশ্ন, শান্দিপনি মুতান কি ভাবে গিয়েছিল এবং চির জগৎ থেকে কিভাবে নিয়ে এলেন? ঠিক চির জগৎ নয়, একটা আচ্ছা, ওরা সমুদ্রের পাড়ে খেলা করতে গিয়ে তার ডুবে গিয়েছিল, ও খেলা করার সময় ওই সমুদ্রের জলে ডুবে গিয়েছিল। প্রকৃতপক্ষে পাঞ্চজন্য তাকে গ্রাস করেছিল। তো আর ঠিক চির জগৎ থেকে নয়, যে একটা জায়গা আছে যেটা হচ্ছে অন্ধ তমিশ্র, সেইখান থেকে ফিরিয়ে এনেছিল। শান্দিপনি মুনির স্ত্রীর নাম কি ছিল? আমার ঠিক মনে নেই। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি। তো কৃষ্ণ বলরাম ফিরে এলেন মথুরায়। তো ইতিমধ্যে কংসের দুই স্ত্রী অস্তি আর প্রাপ্তি, তারা ছিল জরাসন্ধের কন্যা। তারা গিয়ে যখন তাদের বাবার কাছে গিয়ে জানালো যে এইভাবে কৃষ্ণ তাদের পতিকে সংহার করে তাদের বিধবা করেছে, তখন জরাসন্ধ প্রতিজ্ঞা করল যে যদু বংশ ধ্বংস করে দেবে। যে কৃষ্ণ বলরামকেই নয়, কেবল সমস্ত যদু বংশটাকে ধ্বংস করে দেবে। তো সেই ইয়ে করে সেই বিচার নিয়ে কংস 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে মথুরা আক্রমণ করল। 23 অক্ষৌহিণী, সেই যে কত বিশাল সৈন্যের আয়োজন সেটা আমরা কল্পনাও করতে পারি না। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 অক্ষৌহিণী সৈন্যের মধ্যে, 7 অক্ষৌহিণী পাণ্ডবদের আর 11 অক্ষৌহিণী কৌরবদের। 2 পক্ষে মিলিত ভাবে 18 অক্ষৌহিণী, আর এখানে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে জরাসন্ধ মথুরা আক্রমণ করতে এল। আর এদিকে মথুরার অবস্থা কিরকম তখন, কংসের হত্যার পরে রাজার মৃত্যু হয়েছে, তো তার সৈন্য সামন্ত সব অধিকাংশই চলে গেছে, সৈন্য সামন্ত নেই, অল্প মুষ্টিমেয় কিছু সৈন্য রয়েছে, এবং এত বড় সৈন্যের কিভাবে সম্মুখীন হবে একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। তখন কৃষ্ণ বলরাম ঠিক করলো, তার ঠিক আছে, আমরাই ওদের সঙ্গে বোঝাপড়া করব। এবং কৃষ্ণ এবং বলরাম এককভাবে জরাসন্ধের 23 অক্ষৌহিণী সৈন্যকে সংহার করল। কিভাবে সেটা সম্ভব, ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব হতে পারে? সেই 23 অক্ষৌহিণী সৈন্য সমস্ত বিনষ্ট করলে করে জরাসন্ধের রথ ভেঙে গেছে, ঘোড়া ভেঙে গেছে, ঘোড়া মরে গেছে, রথের সারথি মরে গেছে, কেবল একলা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ ওকে ছেড়ে দিল, যাও ফিরে যাও। কৃষ্ণ জরাসন্ধকে মারল না। কেন মারল না সেই সম্বন্ধে বলা হচ্ছে যে কৃষ্ণ তো এসেছে বিনাশায়জ দুষ্কৃতাম, অসুরদের সংহার করার জন্য। এখন সেই কৃষ্ণের পক্ষে গিয়ে গিয়ে অসুর মারার থেকে সমস্ত অসুরকে একত্রিত করে নিয়ে এসে তার কাছে জড়ো করলে কৃষ্ণের কাজটা অনেক সহজ হয়ে যায়, সেই কাজটা করছিল জরাসন্ধ। জরাসন্ধ ছিল কৃষ্ণের রিক্রুটিং এজেন্ট, অসুর রিক্রুট করে, অসুর সংগ্রহ করে কৃষ্ণের কাছে নিয়ে আসছিল, এবং কৃষ্ণ তাদেরকে সংহার করছে। এইভাবে জরাসন্ধ 17 বার কৃষ্ণকে আক্রমণ করেছিল, প্রতিবার 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে, আর সেই প্রতিবারই কৃষ্ণ সমস্ত সৈন্যদের সংহার করে কেবল জরাসন্ধকে বাকি রেখে ছেড়ে দিয়েছিলেন, যাও গিয়া আরেকটা নেক্সট সাপ্লাই নিয়ে এসো। একা 18 বার, 18 বারের বার যখন জরাসন্ধ আক্রমণ করতে আসছে, তখন কালজবন মথুরা আক্রমণ করতে মনস্থ করল। নারদমুনি কালজবনের ওখানে গিয়েছিল, কালজবন জিজ্ঞাসা করছিল নারদমুনিকে যে নারদমুনি, আমার সঙ্গে লড়াই করার মতো, সংগ্রাম করার মতো কাউকে দেখি না, এমন কেউ কি আছে যার সঙ্গে একটু যুদ্ধ করে আমার যুদ্ধের আশাটা একটু মেটাতে পারি? তখন নারদমুনি বলেছিলেন, হ্যাঁ আছে একজন, সে হচ্ছে কৃষ্ণ। আবার কৃষ্ণের একটা অসুবিধা হয়ে গেছে যে এই কালজবন হচ্ছে গর্গমুনির পুত্র, এবং যদুরাজ গর্গমুনিকে আশ্বাস দিয়েছিল যে তার বংশের কাউকে তারা হত্যা করবে না। তো এদিকে কালজবন আসছে আক্রমণ করতে, তার সৈন্য সামন্ত নিয়ে। আবার জরাসন্ধ এই সময় আসছে আক্রমণ করতে। তো কৃষ্ণ ভাবলো দুদিক থেকে যদি ওরা দুজন আক্রমণ করে তাহলে তো অসুবিধা হয়ে যাবে। এখন কৃষ্ণের পক্ষে তো কোনো কিছু অসুবিধাজনক নয়। হ্যাঁ, কিন্তু এই যে ভগবান যে নরলীলা করছেন, হ্যাঁ, সেই জন্যই এই মনোভাব যে কি করা যায়। কৃষ্ণ তখন ভাবছেন তো কাল যেমন এসে আক্রমণ করেছে, তো এখন এইভাবে দুদিক থেকে আক্রমণের ফলে মথুরার প্রচন্ড ক্ষতি সাধন হতে পারে বলে মনে করে তারা স্থির করলেন, কৃষ্ণ বলরাম স্থির করলেন, কৃষ্ণ স্থির করলেন যে মথুরা থেকে রাজধানীটা অন্য কোথায় নিয়ে যাওয়া যায়। কেন মথুরাতে জরাসন্ধ বারবার এইভাবে আক্রমণ করছে। তো কৃষ্ণ তখন বিশ্বকর্মাকে ডাকলেন, ডেকে বললেন যে সমুদ্রের মাঝখানে একটা নগরী স্থাপন কর, যাতে কেউ সেখানে গিয়ে আক্রমণ না করতে পারে। তো সেই সমুদ্রের মাঝখানে সেই যে নগরীটি তৈরি হলো সেইটি হচ্ছে দ্বারকা। সেই রাতারাতি বিশ্বকর্মা একটা নগরী তৈরি করলেন, দ্বারকাবাসীদের প্রতিটি পরিবারের জন্য এক একটা প্রাসাদ তৈরি হলো। সে যে কি বিরাট আয়োজন ভেবে দেখো, যে এত সমস্ত দ্বারকাবাসী এবং তাদের প্রত্যেকের জন্য একটা করে প্রাসাদ, কিন্তু বিশ্বকর্মার পক্ষে সেটা অসম্ভব নয়। বিশ্বকর্মা সেই নগরীটি কেবল তৈরি করলেন না, কৃষ্ণ ঘুমন্ত অবস্থায়, সব মথুরাবাসীরা সকলে ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তাদেরকে সকলে স্থানান্তরিত করলেন দ্বারকায়। সকালবেলা উঠে দেখলেন যে তারা অন্য কোনো এক জায়গায় শুয়ে ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে দেখছে তারা অন্য কোনো জায়গায় রয়েছেন। তারপরে তিনি যখন, তারা যখন উঠে বাড়ির বাইরে গেলেন, গিয়ে দেখলেন বাড়ির বাইরে নেম প্লেট লাগানো আছে তাদের নাম করা, এই প্রাসাদটি এদের, এইভাবে সকলের জন্য স্থান নির্মিত হয়েছিল। আর এদিকে কাল যেমন এসেছে কৃষ্ণকে আক্রমণ করতে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে, আর কৃষ্ণ একা, তো কৃষ্ণ নিরস্ত ভাবে বেরিয়ে এসেছে নগরীর, ওখানে শহরগুলিতে নগরগুলিতে প্রাচীর দিয়ে ঘেরা থাকত, সেই নগরের দুয়ার দ্বার দিয়ে কৃষ্ণ বেরিয়ে এসেছেন, হাতে কোনো অস্ত্র নেই, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। কাল যেমন কৃষ্ণকে আসতে দেখলেন, অপূর্ব সুন্দর রূপ, আর এটা দেখে আবার মনে হচ্ছে যে এত সুন্দর রূপ হলেও তার মধ্যে এক অচিন্তনীয় শক্তি রয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। কাল যেমন ভাবলো যে হ্যাঁ, এ আমারই উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। তখন কাল যেমন ঠিক করলো, আমার শত্রু যখন নিরস্ত অবস্থায় আসছে আমিও অস্ত্র ধারণ করব না। তার কাল যেমন তার অস্ত্রটা ফেলে দিল, সে ভাবল সে খালি হাতে তার সঙ্গে বোঝাপড়া করবে। কৃষ্ণ কাল যেমনের সামনে এসে কিন্তু থামল না, কৃষ্ণ হাঁটতে শুরু করলো। আর কাল যেমন কৃষ্ণকে ধরতে যাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু যতই ধরার চেষ্টা করছে কৃষ্ণ কিছুতে, যদিও কৃষ্ণ হেঁটে যাচ্ছে, আর কাল যেমন যথাসাধ্য দ্রুত গতিতে সে ছুটছে, তবুও কৃষ্ণের নাগাল পাচ্ছে না। কৃষ্ণ হাঁটছে, কাল যেমন দৌড়চ্ছে, কেউ ধরতে পারছে না। এইভাবে হাঁটতে হাঁটতে কৃষ্ণ এগিয়ে চললেন, তো এসে একটা গুহাতে প্রবেশ করলেন। কাল যেমন ভাবলো আমার ভয়ে কৃষ্ণ এখন পালাচ্ছে। সেই গুহাটাতে ছিল মুচুকুন্দ, মুচুকুন্দ ছিলেন এক রাজা, সূর্যবংশের এক রাজা, যিনি দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে সংগ্রাম করেছিলেন। তিনি এত বড় যোদ্ধা ছিলেন যে দেবতারা তাকে তাদের সেনাপতি রূপে নিযুক্ত করেছিলেন। সেই মুচুকুন্দ দীর্ঘকাল অসুরদের সঙ্গে দেবতাদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করে যুদ্ধ করছিলেন। অবশেষে মহাদেব এবং পার্বতীর পুত্র হল কার্তিকেয়। এই কার্তিকেয় তখন দেবতাদের সেনাপতি রূপে নিযুক্ত হল। তখন দেবতারা এসে মুচুকুন্দকে বললেন যে আপনি তো এতদিন সংগ্রাম করলেন আমাদের হয়ে, তো এখন আমরা আমাদের দেব সেনাপতি পেয়েছি, মহাদেবের পুত্র কার্তিক, তো এ এখন এই দায়িত্বভার নেবে, আপনি এখন অবসর নিন। তখন দেবতারা মুচুকুন্দকে বলেছিলেন যে আপনি যে আমাদের পক্ষ অবলম্বন করে এতদিন যে এই সংগ্রাম করলেন, সেজন্য আপনাকে আমরা কিছু বর দিতে চাই, আপনি বলুন আপনি কি চান। তখন মুচুকুন্দ বলেছিল যে আমি এতদিন সংগ্রাম করে এত ক্লান্ত হয়ে আছি, এখন আমি কেবল ঘুমাতে চাই। দেবতারা বললেন ঠিক আছে তথাস্তু, এবং যে তোমার ঘুম ভাঙাবে ঘুমটা পূর্ণ হওয়ার আগে যদি কেউ অসময়ে তোমার ঘুম ভাঙায়, তাহলে তোমার দৃষ্টিপাতের ফলে সে ভস্মীভূত হয়ে যাবে। তো সেই গুহাতে মুচুকুন্দ ঘুমাচ্ছিল, কৃষ্ণ সেটা জানতেন, কৃষ্ণ তো সবই জানতেন, তো সেই জন্য কৃষ্ণ, যেহেতু কৃষ্ণ নিজে কালযবনকে মারবেন না, তাই কৃষ্ণ এই আয়োজনটি করেছে। কালযবন গর্গমণির পুত্র, গুরুপুত্র, তাকে তো মারা যাবে না। আর কালযবন গর্গমণিও কালযবনকে প্রাপ্ত হয়েছিলেন যাতে এই যদু বংশের প্রতি তার আক্রোশ পূর্ণ করতে পারে, যদু বংশের প্রতি বিরোধিতা করার জন্যই এই কালযবনের উৎপত্তি, কালযবনের জন্ম। যাই হোক, তো কৃষ্ণ এসে গুহাতে ঢুকে পড়েছেন, আর সে আধো অন্ধকারে কালযবন দেখছে যে কেউ শুয়ে আছে, তো সে ভাবল যে এ তো কৃষ্ণ। তো কালযবন পদাঘাতে তাকে আর্তনাদ করে বলল উঠে পড়ো, এখানে এখন এখানে এসে লুকিয়ে ঘুমানো হচ্ছে। তখন মুচুকুন্দের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙায় কালযবনের প্রতি দৃষ্টিপাত করার ফলে কালযবন ভস্মীভূত হয়ে গেল, ভস্মে পরিণত হল। তখন কৃষ্ণ সেখান থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে জরাসন্ধের কাছে এসেছেন। জরাসন্ধ ইতিমধ্যে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আক্রমণ করেছে। তখন কৃষ্ণ জরাসন্ধের কাছে গিয়ে, যেন কাছে যা গিয়ে কিছুটা দিয়েই কৃষ্ণ দৌড়তে শুরু করেছে, কৃষ্ণ এবং বলরাম। তো জরাসন্ধ ভাবলো হ্যাঁ এখন আমার ভয়েরা পালাচ্ছে, তো কৃষ্ণ বলরামকে ধরবার জন্য তারা তার পশ্চাৎ ধাবন করল এবং ছুটতে ছুটতে এদিকে কৃষ্ণ বলরাম ছুটছে সৈন্য সামন্ত সহ, জরাসন্ধ ছুটছে তাদের পেছনে। ছুটতে ছুটতে কৃষ্ণ বলরাম একটা পাহাড়ে এলেন, আর সেখানে এসে পাহাড়ের ভেতরে উঠে গেছেন। জরাসন্ধ ভাবছে যে এই পাহাড়ে ওরা লুকিয়ে আছে, তো তার সৈন্য সামন্ত সকলকে পাঠালো খুঁজতে, কোথাও খুঁজে পাওয়া গেল না কৃষ্ণ বলরামকে। তখন জরাসন্ধ ঠিক করলো এই পাহাড়টাতে আগুন লাগিয়ে দেওয়া হোক, তাহলে ওরা সেই আগুনে পুড়ে যাবে। তো এই করে সমস্ত আয়োজন করা হলো, সেই সারা পাহাড়টাকে আগুনে পুড়িয়ে দিত। আর এইভাবে আয়োজন করা হলো, আর এদিকে কৃষ্ণ বলরাম সে আগুন জাল জ্বলছে পেছনে, তারা ছুটে ছুটে তারা পাহাড়ের চূড়ায় এসে উপস্থিত হল। সেই পাহাড়ের চূড়া থেকে তারা সমুদ্রে ঝাঁপ দিল। তারপরে এসে কৃষ্ণ এবং বলরাম সাঁতার কেটে দ্বারকায় এসে পৌঁছলেন। এইভাবে মথুরা থেকে দ্বারকায় কৃষ্ণের আগমন হল। যদুদের নিয়ে কৃষ্ণ দ্বারকায় তার রাজধানী স্থাপন করলেন। এখানে এই যে কৃষ্ণলীলা পর্যালোচনা করার উদ্দেশ্যটা কি? কৃষ্ণলীলা পর্যালোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ কে তা জানা। কৃষ্ণের যে এই কার্যকলাপ, এগুলি কি গল্প কথা না সত্য? যারা গল্প কথা বলে মনে করবে তারা একটা মস্ত বড় সুযোগ হারাবে, আর যারা সত্য বলে মেনে নেবে তাদের জীবন সার্থক হবে। ভগবানের পক্ষে অসম্ভব কি হতে পারে? যার ইচ্ছার প্রভাবে এই জগতে সৃষ্টি হয়, ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জগৎ সৃষ্টি হয়। ভগবান যখন মায়ার প্রতি ঈক্ষণ করেন বা মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, মায়া কি? মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, মহামায়া। সেই বহিরঙ্গা শক্তির প্রতি যখন ভগবান দৃষ্টিপাত করেন তখন বহিরঙ্গা শক্তি ব্যক্ত হয় বা সক্রিয় হয়, ব্যক্ত হয়, প্রকাশিত হয়। এই জড় জগতের দুটি অবস্থা, ব্যক্ত অবস্থা আর অব্যক্ত অবস্থা, প্রকাশিত অবস্থা আর অপ্রকাশিত অবস্থা। অব্যক্তাদীনি ভূতানি, ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্তান নিধানান নেব। গীতায় ভগবান বলছেন যে জগৎটা অব্যক্ত ছিল, মাঝখানে জগৎটা ব্যক্ত হল, বক্ত মধ্যানি ভারত, এবং তারপরে অব্যক্তান নিধানান নেব, তারপরে আবার এই জগৎ অব্যক্ত হয়ে যাবে। ব্যক্ত কখন হয়, জগৎ প্রকাশিত কখন হয়? যখন ভগবান এই জগতের প্রতি দৃষ্টিপাত করেন, মহাবিষ্ণু যখন এই জগতের প্রতি দৃষ্টিপাত করেন তখন এই জগৎ প্রকাশিত হয়। এই জগতের এই দৃষ্টিপাত, জগতের প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে জীব এই জড় জগতে আসে। ব্রহ্ম সংহিতায় এই কথা খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে যে ভগবান যখন দৃষ্টিপাত করেন সেই দৃষ্টিপাতের ফলে জীবেরা এই জড় জগতে আসে। আমরা সকলে ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জগতে এসেছি, এবং এই জগতে আমরা বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হচ্ছে আমাদের চেতনার বৃত্তি অনুসারে। যার যেরকম চেতনা, সেই চেতনা অনুসারে সে বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, এবং তারই ফলে কি হচ্ছে, এই জড় জগৎ প্রকাশিত হচ্ছে। একটা দিক দিয়ে এইভাবে দেখা যায়, সরল বিচারে বিচার এইভাবে আমরা করতে পারি, আমি আছি বলে এই জগৎটা আমার কাছে প্রকাশিত, তোমরা আছো বলে তোমাদের কাছে এই জগৎটা প্রকাশিত, আমরা সকলে আছি বলে আমাদের কাছে এই জগৎটা প্রকাশিত। যখন আমি থাকবো না এই জগৎটা আমার কাছে থাকবে? যখন আমরা কেউ থাকবো না তখন এই জগৎটা থাকবে, কিন্তু অপ্রকাশিত, এই জগৎটাকে অনুভব করার মতো তখন কেউ থাকবে। এখন আমরা কিভাবে এলাম এখানে, তোমরা সকলেই জানো এই ব্রহ্মাণ্ডে, যেমন এই একটা ব্রহ্মাণ্ড, এরকম অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে, সেই এক একটা ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবানের নিঃশ্বাসের ফলে এই ব্রহ্মাণ্ডগুলির সৃষ্টি হয়। যশৈক নিঃশ্বসিত কালম অথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা। ভগবান কেবল তার নাক দিয়ে আর মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন না, কারণ সমুদ্রে শয়ন করে ভগবান তার রোমকূপ থেকেও নিঃশ্বাস নিচ্ছেন। আমরাও করি, আমরাও রোমকূপ থেকেও নিঃশ্বাস নিই, কিন্তু এটা এতই নগণ্য যে আমরা অনুভব করতে পারি না। এখন এই ভগবানের স্বরোম কূপ, সেই রোমকূপ থেকে যে নিঃশ্বাস নিচ্ছেন, তার ফলে যে জলের নিচে নিঃশ্বাস নিলে কি হয়, বুদবুদ ওঠে, সেই এক একটা বুদবুদ যে উঠছে ভগবানের নিঃশ্বাসের ফলে, সেই এক একটা বুদবুদ হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। তাহলে ভেবে দেখো এই জগৎটা কি বিশাল, ভগবানের শরীরটা কি সীমিত না অসীম? তাহলে ভগবানের অসীম শরীরে কত লোমকূপ আছে, হ্যাঁ, সেখানে লোমকূপ অনন্ত। তাহলে সেই রোমকূপ থেকে তার নিঃশ্বাসের ফলে যে ব্রহ্মাণ্ডের উদয় হচ্ছে, সেই ব্রহ্মাণ্ড কি সীমিত না অসীম? তাহলে আমরা দেখতে পাচ্ছি জড় জগৎটাও অসীম, তারপরে ব্রহ্মার ভ্রুযুগলের মাধ্যমে প্রকাশিত হলো রুদ্র শিবের প্রকাশ, তারপরে ব্রহ্মা থেকে এলেন তার দশ মানস পুত্র পুলস্ত পুলহ ক্রতু অঙ্গিরা মরিচি বশিষ্ঠ তক্ষ, এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন নারদ। এই প্রথম নজন প্রজা সৃষ্টি কাজে ব্রহ্মাকে সাহায্য করলেন, তারা হচ্ছেন প্রথম প্রজাপতি। আর নারদ তিনি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করলেন, তিনি ভগবানের ছোটবেলা থেকেই তিনি ভগবানের চিন্তায় মগ্ন, ভগবানের ভক্তিতে আপ্লুত। সেই এইভাবে নারদের মাধ্যমে ভগবত তত্ত্ব প্রকাশিত করলেন, আর এই প্রজাপতিদের মাধ্যমে এই জড় জগতে কিভাবে আচরণ করতে হয় সেই ইয়েতে তিনি প্রকাশ করলেন। তারপরে ব্রহ্মার দক্ষিণাঙ্গ থেকে, ডান দিক থেকে প্রকাশিত হলেন মনু, স্বয়ম্ভুব মনু, ব্রহ্মার পুত্র মনু, আর বাঁ দিক থেকে শতরূপা, এবং এই মনু এবং শতরূপাই হচ্ছে প্রথম দম্পতি, দুই পুরুষ এবং স্ত্রী, এবং তাদেরই মাধ্যমে কি হলো এক আরেক রকমের প্রজনন, যেখানে পুরুষ আর স্ত্রীর মিলনের ফলে যে শরীর প্রাপ্তি বা জন্মগ্রহণ। এই মৈথুন, এই সৃষ্টির মিলন, স্ত্রী পুরুষের মিলন, মিলনের মাধ্যমে সন্তান সন্ততি প্রজনন শুরু হলো মনু এবং শতরূপার মাধ্যমে। এই মনুর থেকেই মানব এসেছে, মানব মনুর বংশ, মনুর বংশজ, আমরা সব মনুর বংশজ, তাই আমরা মানব, মনুষ্য, ম্যান ইংরেজিতে হিউম্যান বিইংস। তো এইভাবে সৃষ্টির প্রকাশ হয়, ভগবান এই জড়জগৎকে এইভাবে প্রকাশিত করলেন, এবং তার মধ্যে মনুষ্য জন্মটাই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। সমস্ত যে জীব রয়েছে তাদের মধ্যে এই মনুষ্য শরীরটি সর্বশ্রেষ্ঠ। কেন? কেননা এই মনুষ্য শরীরে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ হয়, এবং ভগবত ভক্তি মনুষ্যতর জীবে, মানুষদের থেকে যারা নিচে রয়েছে, যেমন পশু পাখি কীট পতঙ্গ, এরা কি কখনো ভগবত চিন্তা করতে পারে? হ্যাঁ, এদের কখনো ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা থাকে? অর্থাৎ তাদের মনে কি প্রশ্ন জাগতে পারে, আমি কে, আমি কোথা থেকে এলাম? এই ধরনের প্রশ্ন তাদের আসতে পারে না। কিন্তু মানুষ পারে, বিশেষ করে সভ্য মানুষ, তাদের প্রশ্ন জাগে মনে কোনো না কোনো অবস্থায়। সকলেরই মনে এই প্রশ্নটি জাগে যে আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি, আমি দুঃখ চাই না তবুও দুঃখ কেন আসছে, আমি সুখ চাই, সুখের জন্য এত চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও দুঃখ কেন আসছে। এইভাবে প্রশ্নের সূচনা হয় এবং তার ফলে অবশেষে তারা প্রশ্ন করে, আমি কে, আমি কোথা থেকে এলাম এবং এখানে আমার করণীয় কি? এই যে আমি কে, আমি কোথা থেকে এলাম, এখানে আমার করণীয় কি, এইটিকেই বলা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখন থেকেই এই ব্রহ্ম জ্ঞান লাভের চেষ্টা করতে হবে, অর্থাৎ আমি কে জানতে হবে। সেই সূত্রে প্রশ্ন আসছে, তাহলে আমি কোথা থেকে এলাম এবং আমার কি করা কর্তব্য? এবং তাই বেদে বলা হচ্ছে যে জীবনে, মানব জীবনের উদ্দেশ্য যেন হয় এই মৃত্যুর জগৎ থেকে অমৃতের জগতে প্রবেশ, এই অজ্ঞানের জগৎ থেকে জ্ঞানের জগতে প্রবেশ। তমসো মা জ্যোতির্গময়, তমসো অজ্ঞানের জগৎ থেকে আলোকের জগতে যাও। মৃত্যুর মা অমৃতম গময়, এই মৃত্যুর জগৎ থেকে অমৃতের জগতে যাও। অমৃতত্ব লাভ কি সম্ভব? হ্যাঁ, অনায়াসে সম্ভব। শুধু আমাদের জানতে হবে আমি কে। যতক্ষণ আমরা মনে করছি আমি আমাদের এই শরীর, হ্যাঁ, আমি আমার এই শরীর, ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যুর জগতে থাকব। কিন্তু যখন আমি বুঝতে পারবো যে আমি আমার শরীর, তখনই আমি অমৃতের জগতে প্রবেশ করতে পারব। এই জগৎটা অন্ধকার, কেবল আলোকের অভাবেই যে অন্ধকার তা নয়, প্রকৃত অন্ধকারটা হচ্ছে জ্ঞানের আলোকের অভাব। এই জগৎটা অজ্ঞান, এই জগতে সকলেই অজ্ঞান। ওম অজ্ঞান তিমিরান্ধস্য, গভীর অন্ধকারে আচ্ছন্ন এই জগৎ। তিমির, তিমির মানে গভীর, তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাখয়া, জ্ঞানের জ্ঞান রূপ অঞ্জন কাজল পরিয়ে যিনি আমার চক্ষু উন্মিলিত করেন তিনি হচ্ছেন সদ্গুরু। যিনি আমাকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন, অজ্ঞানের জগৎ থেকে যিনি আমাকে জ্ঞানের জগতে নিয়ে যান তিনি হচ্ছেন সদ্গুরু। সেইটি হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য, এই অজ্ঞানের জগৎ থেকে জ্ঞানের জগতে প্রবেশ করা। এবং সেই মানব জীবন লাভের ফলে এই যে সম্ভাবনাটা আসছে, বিশেষ করে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে, ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে আমরা জন্মসূত্রে এই তত্ত্বজ্ঞান লাভের একটা মস্ত বড় সুযোগ পেয়ে গেছি। ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, বেদ, পুরাণ আদি ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ আমাদের অতি নিকটের বস্তু, কিন্তু দুর্ভাগ্যবশত যথাযথ আয়োজনের অভাবে, যথাযথ প্রচেষ্টার অভাবে, যথাযথ শিক্ষার অভাবে সেগুলি এখন অজ্ঞাত রয়ে গেছে। এখন আমাদের চেষ্টা করতে হবে, যখনই এই সন্ধানটি আমরা পাব, এই যে এক অপূর্ব সম্পদের সন্ধান যখন আমরা পাব, তখন তার যথাযথ সদ্ব্যবহার আমাদের করতে হবে। এবং সেই জন্য এই সমস্ত আয়োজন। এই কথাচক্র বা সেমিনারের আয়োজন, যাতে আমাদের কাজ হচ্ছে সকলকে বুঝিয়ে দাও, একদিন আমিও অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ছিলাম, আমার অশেষ সৌভাগ্যের ফলে আমি আমার পরম গুরুদেব শ্রীল প্রভুপাদের সান্নিধ্য লাভ করতে পেরেছি, এবং প্রভুপাদের সান্নিধ্যে আসার ফলে এই দিব্য জ্ঞান লাভের সুযোগের একটা সম্ভাবনা আমি পেয়েছি, এবং যে একটা অমূল্য সম্পদ তার কাছ থেকে আমি পেয়েছি সেটাই তোমাদের কাছে দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। এবং আমি যখন দেখব যে তোমরা ঐকান্তিক ভাবে সেই সম্পত্তি গ্রহণ করছো, তাতেই আমার আনন্দ এবং সেইটি আমার প্রকৃত পুরস্কার। তোমরা গ্রহণ করো এটাই আমি চাই, এবং গ্রহণের ফলে কি হবে সেটা তোমরাই বুঝতে পারবে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি যখন খাওয়া পায় তখন কি তাকে বলতে হয় তার কি হলো, সে নিজেই অনুভব করে। সেই খাওয়ার ফলে কি হয়, তুষ্টি এবং পুষ্টি, মনটা তৃপ্ত হয়ে যায় আর শরীরটা পুষ্ট হয়ে যায়। ঠিক তেমনি এই দিব্য জ্ঞান লাভের ফলে আমাদের হৃদয় পরম আনন্দে আপ্লুত হবে, এবং আমরা এক অপূর্ব তৃপ্তি আস্বাদন করতে পারব। অতএব এই অমূল্য সম্পত্তি তোমরা যথাযথভাবে গ্রহণ করো। এই মানব জীবন পেয়েছ, মানুষ্য শরীর পেয়েছ, বিশেষ করে এই ভারতবর্ষে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। এবং সেই পর উপকারের ধরনটি কি, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, যাকে দেখো তাকে গিয়ে ভগবানের কথা শোনাও। তোমরা যে সম্পদটা পেয়েছ সেই সম্পদটা অন্যকে দান করো, যে সম্পদটা নিজের কাছে রেখে দেয় তাকে কি বলা হয়, কৃপণ, আর যে তার সম্পদ অন্যদেরকে দান করে তাকে কি বলা হয়, মহাজন। তো এখন তোমরা বিচার করো, কৃপণ হওয়াটা ভালো না মহাজন হওয়াটা ভালো, মহাজন স্বাভাবিক। আর এটা এমন একটা সম্পদ, জাগতিক সম্পদ, যত আমরা দেব তত ক্ষয় হয়, কমে যায়, আর এটা এমন একটা সম্পদ যেটা আমরা যত দেব তত বাড়বে। তাহলে ভেবে দেখো যে প্রকৃত লাভটা কখন হবে, রেখে দিলে লাভ হবে না বেটে বা বিতরণ করলে লাভ হবে, বিতরণ করলে লাভ হবে, অতএব বিতরণ করো, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তবে নিজে বুঝে তারপরে অন্যকে বোঝাও, আর বোঝাটাও বেশি কিছু বুঝতে হবে না। যদি এইটুকু আমরা বুঝে নিই যে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তার শরণাগত হওয়াটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে সব বোঝা হয়ে গেল। এবং সেইটুকুই যদি আমরা অন্যদের বোঝাতে পারি তাহলে আমাদের কার্য সফল হল। সেই কার্যটি তোমরা সকলে করো, এবং আমি আশা করি এই যে অনুষ্ঠান চক্র, এটা তোমাদের কেমন, আশা করছি তোমাদের ভালো লাগছে, তোমাদের প্রসাদ কিরম লেগেছে আজকে, আজকে নানা রকম অসুবিধা ছিল, কোনো তোমাদের অসুবিধা খুব বেশি হয়েছে কি, খুব একটা হয়েছে কি, একেবারেই হয়েছে কি, আচ্ছা, হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি।